বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 10 জানুয়ারি, 26 পৌষ এবং ফিরসি 20 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা persetoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক সাপ্তাহিক অনুষ্ঠান দৃষ্টিপাত। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি 2টি প্রতিবেদন। ইরানের সাম্প্রতিক দাঙ্গা ছিল বিদেশি মদতপুষ্ট, তাতে কোনো সন্দেহ নেই। এ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্য নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস ফ্রি করা প্রসঙ্গে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ, তারপর কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের সংসদ স্পিকার বলেছেন ককেশাস অঞ্চলের কোনো দেশের সীমানার ভূরাজনৈতিক কোনো পরিবর্তন তেহরান মানবে না। ফিলিস্তিনের লাখ লাখ ডলার রাজস্ব আটকে দেবে ইসরায়েল, এটাকে যুদ্ধ ঘোষণার সামিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া। আওয়ামী লীগ যে কোনো ষড়যন্ত্র ও সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত, শত্রুদের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। এবং জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি বলেছেন পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদের টার্গেট করা হচ্ছে, সহশিক্ষা বন্ধ করতে হবে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন ককেশাস অঞ্চলের কোনো দেশের সীমানার ভূরাজনৈতিক কোনো পরিবর্তন তেহরান মানবে না এবং বাইরের যে কোনো শক্তির হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে। গতকাল তুরস্কের আনাতোলিয়া শহরে এশীয় সংসদীয় পরিষদ বা এপিএর ত্রয়োদশ অধিবেশনের অবকাশে আজারবাইজানের জাতীয় সংসদের স্পিকার সাবিহা গাফারোভার সঙ্গে বৈঠকের সময় একথা বলেন বাকের কলিবফ। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সংসদের বিভিন্ন ক্ষেত্রে তেহরান বাকু দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে ইরানের সংসদ স্পিকার আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিকোণ থেকে প্রতিবেশী আজারবাইজানের বিশেষ গুরুত্ব রয়েছে এবং দুই দেশই সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন বলে মনে করে। আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সুসম্পর্ক রয়েছে, আঞ্চলিক নিকটবর্তী দেশগুলো একে অপরের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হচ্ছে, এক্ষেত্রে বাইরের কোনো দেশকে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, আমরা কোনোভাবেই আঞ্চলিক ভূরাজনৈতিক পরিবর্তন মেনে নেব না। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর ভূমিকার কারণে পশ্চিম এশিয়ায় আমেরিকা অপমানিত ও পরাজিত হচ্ছে। সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মেহেদি সোভানি লেবাননের আল ওয়াহেদ নিউজ ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। রাষ্ট্রদূত সোভানি বলেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি লাগাতার অকুণ্ঠ সমর্থন, সন্ত্রাসবাদ বিরোধী কমান্ডার জেনারেল সোলাইমানিকে নিয়োগ এবং তার সৃষ্টি করা প্রতিরোধের পথ মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র বানচাল করেছে এবং আঞ্চলিক দেশগুলোর জন্য ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। সাক্ষাৎকারে ইরানি রাষ্ট্রদূত বলেন, জেনারেল কাসেম সোলাইমানি জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হত্যাকাণ্ডের 3 বছর পরে এসেও বিশ্বের বিভিন্ন দেশে তার স্মরণে যে অনুষ্ঠানাদি হয়েছে তা আমাদের সামনে এ বার্তায় দেয় যে তিনি জনগণের হৃদয়ে তার ধ্যান ধারণা ও নীতি আদর্শ নিয়ে বেঁচে আছেন। মেহেদি সোভানি বলেন, জেনারেল সোলাইমানি শুধু ইরানি জনগণের নয়, তিনি সারা বিশ্বের স্বাধীনতাকামী ও নিপীড়িত নির্যাতিত মানুষের কমান্ডার। তিনি মানুষের হৃদয়ে বেঁচে আছেন কারণ এখনও যুদ্ধ চলছে এবং ইনশাল্লাহ আমরা এই যুদ্ধে বিজয়ী হব। সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আরও বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যা করে আমেরিকা সন্ত্রাসবাদী অপরাধ করেছে। ইরানের এই কমান্ডার মধ্যপ্রাচ্যে আমেরিকার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছিলেন, যার কারণে ওয়াশিংটন তাদের সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়। তাকে হত্যা করে যদি আমেরিকা মনে করে থাকে যে এর মধ্য দিয়ে তারা তাদের অশুভ লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে, তাহলে তারা ভুল করবে। ইরান সফররত সিরীয় উপপররাষ্ট্রমন্ত্রী আইমান সুসান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল তেহরানে ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী আসগার খাজির সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন। উভয় মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় ও শলা পরামর্শ অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলী আসগার খাজি সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সিরিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামের মতো দেশটির পুনর্গঠনেও সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন ইরানি মন্ত্রী। ইরানের বিভিন্ন কোম্পানি প্রকৌশল ও কারিগরি ক্ষেত্রে সিরিয়াকে সহযোগিতা দিচ্ছে বলে জানা গেছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে ঘোষণা দিয়েছে তা প্রকৃতপক্ষে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের নতুন উগ্র ডানপন্থী মন্ত্রিসভা শুক্রবার ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কয়েক মিলিয়ন ডলার রাজস্ব দেওয়া বন্ধ রাখবে। রামাল্লায় অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণ তাদের সক্ষমতা ও তাদের অর্থনৈতিক তহবিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর্যায়ে পড়ে। এটি ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষ এবং তার অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইসরায়েল প্রকৃতপক্ষে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে চায় এবং অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে খাদের কিনারে নিয়ে যেতে চায়। মোহাম্মদ সাতাইয়া বলেন, দখলদার শক্তির দস্যুতা, লুটতরাজ আর প্রতিহিংসা ফিলিস্তিনি জনগণের মনোবলকে ভেঙে দিতে পারবে না এবং আমাদের নেতৃত্ব আমাদের রাজনৈতিক ও আইনি লড়াই অব্যাহত রাখবে। আমরা আমাদের নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকার ও স্বাধীনতা কোন অর্থ বা সুবিধার বিনিময়ে বিক্রি করব না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ যে কোনো ষড়যন্ত্র ও সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত বলে তিনি জানান। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আওয়ামী লীগ অনেক বেশি ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ এখন অনেক সুসংগঠিত বলেও দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেছেন, দেশি বিদেশি নানা ষড়যন্ত্র আন্দোলনের নামে যে কোনো সহিংসতার সমুচিত জবাব ও সাম্প্রদায়িকতার উত্থান রুখে দিতে প্রস্তুত আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 10 ডিসেম্বর তো গেল, আওয়ামী লীগ কি তা মোকাবেলা করতে পারেনি? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের আরও বলেন, যে কোনো ষড়যন্ত্র ও সহিংসতার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ এখনও প্রস্তুত রয়েছে।
যে কোনো ধরনের আন্দোলনের নামে সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধুর স্বপ্ন একটি আদর্শ রাষ্ট্র, আইডিয়ালিস্টিক আদর্শ রাষ্ট্র আমাদের অঙ্গীকার, আমরা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করব।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও দেওবন্দ দারুল উলুমের প্রধান মাওলানা আরশাদ মাদানী বলেছেন, পরিকল্পিতভাবে ভারতের মুসলিম মেয়েদের টার্গেট করা হচ্ছে, যত দ্রুত সম্ভব সহশিক্ষা ব্যবস্থা বন্ধ করা খুবই জরুরি। তিনি বলেন, আমরা নারী শিক্ষার বিরুদ্ধে নই, বরং সহশিক্ষার বিরুদ্ধে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জমিয়াত উলামায়ে হিন্দের সভাপতি ও দেওবন্দ দারুল উলুমের প্রধান মাওলানা আরশাদ মাদানী বলেছেন, পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদের টার্গেট করা হচ্ছে, যত দ্রুত সম্ভব সহশিক্ষা ব্যবস্থা বন্ধ করা খুবই জরুরি। আজ মঙ্গলবার গণমাধ্যমে মাওলানা মাদানির ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। জমিয়াতের জাতীয় নির্বাহী বৈঠকে তিনি বিষয়টি জোরালোভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, তারা নারী শিক্ষার বিরুদ্ধে নন, সহশিক্ষার বিরুদ্ধে। তারা মনে করেন, সহশিক্ষা ব্যবস্থার কারণে মুসলিম মেয়েরা তাদের ধর্ম থেকে বিচ্যুত হবে, এটা মুসলিম মেয়েদের ধর্মান্তরের দিকে নিয়ে যাবে। মাওলানা মাদানী বলেন, সহশিক্ষার কারণে ধর্ম পরিবর্তনের বিষয়টি শক্তি পাচ্ছে। এ কারণে আমরা অতীতের বিরোধিতা করেছিলাম, কিন্তু সে সময় আমাদের বক্তব্যকে নেতিবাচকভাবে উপস্থাপন করে এই অপপ্রচার চালানো হয়েছিল যে জমিয়ত মেয়েদের শিক্ষার বিরুদ্ধে। কিন্তু আমরা মেয়েদের শিক্ষার বিরুদ্ধে নই, বরং সহশিক্ষার বিরুদ্ধে। এ সম্পর্কে আজ মঙ্গলবার জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম রেডিও তেহরানকে বলেন,
আমরা আমাদের সমাজের রীতিনীতি সংরক্ষণ করব, মুসলিম সমাজ সেটা ভাববে, এটা তো অবাস্তব কিছু নয়, বেআইনিও কিছু নয়, অসাংবিধানিকও কিছু না। তার মানে এই নয় যে মেয়েদেরকে আমরা শিক্ষায় পিছিয়ে রাখতে চাই।
নারী নিগ্রহ, নারী ধর্ষণ যে গতিতে বাড়ছে, তা আটকানোর কেউ পথ বের করতে পারেনি বলেও মন্তব্য করেন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেট্রোশেভ বলেছেন, আমেরিকা বিশ্বে নয়া যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। তিনি বলেন, ২০২৩ সালের বিশাল প্রতিরক্ষা বাজেট থেকেও এটা স্পষ্ট, তারা নতুন যুদ্ধ বাঁধাবে এবং দেশের নাগরিকদের অর্থ দিয়ে তারা এমন যুদ্ধ করবে। তিনি আরও বলেন, ১.৭ ট্রিলিয়ন ডলারের বাজেটের মধ্যে ৮৫০ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করা হবে এবং মার্কিন কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধ পরিচালনার জন্য ৪৫ বিলিয়ন ডলার ব্যয় করতে চায়। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব পাশ্চাত্যের আধিপত্যকামী তৎপরতার নিন্দা জানিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোকে বিশ্বের সাধারণ মানুষ পছন্দ করে না, কারণ তাদের হুমকিপূর্ণ নীতির কারণে গোটা বিশ্ব ত্যক্তবিরক্ত। ২০২৩ সালে আমেরিকার প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ ৩১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে। আমেরিকার নিউইয়র্ক শহরের দুটি বৃহত্তম হাসপাতালের ৭১০০ নার্স ধর্মঘটে যোগ দিয়েছেন। বেতন ভাতা বৃদ্ধি, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং কাজের পরিবেশ উন্নত করার দাবিতে সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার প্রেক্ষাপটে হাসপাতাল দুটির নার্সরা গতকাল সোমবার থেকে ধর্মঘট শুরু করেন। তার আগে রোববার গভীর রাত পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট নার্সেস অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা চলে, কিন্তু আলোচনায় ব্যর্থ হওয়ার পর নিউ ইয়র্কের ব্রঙ্কস কাউন্টির মন্টিফিউরে মেডিকেল সেন্টারের 3,500 এবং ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালের 3,600 নার্স ধর্মঘট শুরু করেন। নার্সেস ইউনিয়নের কর্মকর্তারা বলছেন, আমেরিকায় যে ব্যাপকভাবে মুদ্রাস্ফীতি ঘটেছে তার সঙ্গে তাল মেলানোর জন্য তারা বেতন ভাতা বৃদ্ধির দাবি তুলেছেন। এছাড়া হাসপাতালগুলোতে দিন দিন লোকবল কমে যাওয়ার কারণে অনেক বেশি রোগী দেখাশোনা করতে হচ্ছে, যা তাদের উপর অত্যধিক চাপ সৃষ্টি করেছে। গত 31 ডিসেম্বর বেশিরভাগ বেসরকারি হাসপাতালের চুক্তি শেষ হয়ে গেছে, কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা ব্যর্থ হওয়ার কারণে নতুন করে চুক্তি করা যায়নি। কানাডা আমেরিকার কাছ থেকে $1,420 কোটি মূল্যের 88টি F-35 অত্যাধুনিক জঙ্গি বিমান কিনছে। কানাডার বিমানবাহিনীর বহরে যে সমস্ত পুরনো যুদ্ধবিমান রয়েছে সেগুলো পাল্টে ফেলে এই নতুন জঙ্গি বিমান যুক্ত করা হবে। গত 30 বছরের মধ্যে এটি হচ্ছে কানাডার সামরিক খাতের সবচেয়ে বড় ব্যয়। কানাডার প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনের সামরিক তৎপরতার প্রেক্ষাপটে অটোয়া গত মার্চ মাসে আমেরিকার কাছ থেকে এসব জঙ্গি বিমান কেনার ঘোষণা দেয়। অনিতা আনন্দ বলেন, যেহেতু রাশিয়ার অন্যায় এবং অবৈধ আগ্রাসনে আমাদের বিশ্বক্রমেই অন্ধকারাচ্ছন্ন হচ্ছে, পাশাপাশি চায়নার তৎপরতার কারণে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে, সে কারণে এসব বিষয়কে কানাডা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং তারপরেই এই জঙ্গি বিমান কেনার প্রকল্প হাতে নিয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, শত্রুরা ইসলামী ইরানের অগ্রগতি ও শক্তিমত্তার নানা দিককে দুর্বল করতেই সম্প্রতি প্রকাশ্যেই ইরানে দাঙ্গা উস্কে দিয়েছিল। পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দাঙ্গায় মিডিয়া ও সাইবার জগৎকে প্রচারণার কাজে লাগিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী আমির হোসেন।
ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনি বলেছেন, শত্রুরা ইসলামী ইরানের অগ্রগতি ও শক্তিমত্তার নানা দিককে দুর্বল করতেই সম্প্রতি প্রকাশ্যেই ইরানে দাঙ্গা উস্কে দিয়েছিল। ইরানের ধর্মীয় শহর কোমে অনুষ্ঠিত 1978 সালের 9 জানুয়ারির শাহাবিরোধী গণ অভ্যুত্থান বার্ষিকীর স্মরণে তেহরানে ওই প্রদেশ থেকে আসা সর্বস্তরের জনগণের এক সমাবেশে গতকাল এই মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরানের সাম্প্রতিক সহিংসতায় শত্রুদের প্রপাগান্ডা বিভাগ সবচেয়ে উল্লেখযোগ্য তৎপরতা চালিয়েছে। শত্রুদের গণমাধ্যমে এটা তুলে ধরতে চেয়েছিল যে সহিংসতাকামীরা দেশ দুর্বল হোক, এটা চায় না, কিন্তু ডাস্টবিনে আগুন দিয়ে ও রাস্তায় সহিংসতা চালিয়ে কি এর সমাধান হবে? তারা চেয়েছিল ইরানের নিরাপত্তা দুর্বল করতে, শিক্ষা গবেষণা ও বৈজ্ঞানিক খাতের অগ্রগতি থামিয়ে দিতে। এছাড়াও তারা চেয়েছিল অর্থনৈতিক প্রতিষ্ঠান ও উৎপাদনের তৎপরতা বাধাগ্রস্ত করতে, যাতে জাতীয় আয় অগ্রগতি ব্যাহত হয়। মার্কিন সরকার ও ইউরোপীয় সরকার এবং ইহুদিবাদী ইসরায়েল নানা পন্থায় প্রকাশ্যেই ইরানের সাম্প্রতিক দাঙ্গায় উস্কানি দিয়েছিল। অন্য কথা, এটা স্পষ্ট যে তারা ইরানের দুর্বলতাগুলোর সমাধান চায়নি, বরং চেয়েছে ইরানের শক্তিগুলো হাত ছাড়া হোক। পশ্চিমা শক্তিগুলো ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দাঙ্গায় মিডিয়া ও সাইবার জগৎকে প্রচারণার কাজে লাগিয়েছে বলেও উল্লেখ করেছেন আয়াতুল্লাহ উজমা খামেনি। দাঙ্গাবাজদের কাজকে তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও উল্লেখ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আয়াতুল্লাহ উজমা খামেনি আরও বলেন, শত্রুদের নানা চক্রান্তে প্রপাগান্ডা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। প্রপাগান্ডা মোকাবেলার উপায় হচ্ছে সত্য ও বাস্তবতা তুলে ধরা। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কেউ কেউ বলেন, আপনারা কেন আমেরিকাকে শত্রু মানাচ্ছেন? কিন্তু আমরা কি তাদের শত্রু মানাচ্ছি? 40 বছর ধরে তারা আমাদের রক্তের জন্য তৃষ্ণার্ত, কিন্তু আমরা তাদের শত্রুতা মোকাবেলা করে যাচ্ছি।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে গত তিন দিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করছেন রোগী ও তাদের স্বজনরা। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, মেডিকেলে ডায়ালাইসিস করার সক্ষমতা 6,500, কিন্তু এই সীমা অতিক্রম করার কারণে ফি বাড়ানো হয়েছে। এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে কিডনি ডায়ালাইসিস ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন রোগীরা। আজ মঙ্গলবার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন রোগী ও তাদের স্বজনরা আহত হন। গেল তিন দিন ধরে কিডনি ডায়ালাইসিসের ফি বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছেন রোগী ও তাদের স্বজনরা। এ সময় বেসরকারি ভারতীয় প্রতিষ্ঠান সেন্ডরের কর্মচারীরা রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এর আগে একই দাবিতে গেল শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন সাধারণ রোগীরা। আন্দোলনরত রোগী ও তাদের স্বজনরা জানান, প্রতি মাসে একজন রোগীকে 8 বার কিডনি ডায়ালাইসিস করতে হয়। এর মধ্যে 2 বার 2,795 টাকা করে পরিশোধ করলেও বাকি 6 বারই 510 টাকা করে পরিশোধ করতে হতো একজন রোগীকে। কিন্তু নতুন বছরের শুরুতে এসে 2 বারের পরিবর্তে তা 4 বার করা হয়, তাও আবার ফি বাড়িয়ে 2,935 টাকা করা হয়েছে। আর বাকি 4 বার 535 টাকা করা হয়েছে, এতে প্রতি রোগীর ডায়ালিসিস ফি প্রায় দ্বিগুণ হয়ে গেছে।
396 টাকা বেড়ে থেকে বেড়ে হয়েছে 535 টাকা, এখন করেছেন 2,935 টাকা। আমরা কিভাবে করব?
কোনো মতে আমরা রোগীকে চিকিৎসা চালাই দিছি, এখন যদি এত দাম বেড়ে যায় আমরা কিভাবে চলবো?
এটা আমাদের রোগী যতক্ষণ বেঁচে থাকতেছে ততক্ষণ করা লাগতেছে।
435 টাকা ছাড়া আমি ডায়ালিসিস করতে পারবো না, না পারলে এখানে মরবো, আমি বাড়িতে যাব না।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, মেডিকেল ডায়ালিসিস করার সক্ষমতা মাত্র 6,500, কিন্তু এই সীমা অতিক্রম করার কারণেই ফি বাড়ানো হয়েছে। এদিকে দেশের স্বাস্থ্যসেবা পরিস্থিতি ও দেশের গরিব রোগীদের অবস্থা বিবেচনায় সরকারি হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি নেওয়া অযৌক্তিক বলেছেন কনজিউমার রাইটস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের প্রেসিডেন্ট গোলাম রহমান। রেডিও তেহরানকে তিনি বলেন, দেশের গরিব ও নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
পারস্য উপসাগরের আরব দেশগুলোর মধ্যে ওমান এমন একটি দেশ যারা সব সময় ইরানের সাথে স্থিতিশীল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে, এমনকি আঞ্চলিক নানা সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকাও পালন করেছে ওমান। আজকের অনুষ্ঠানে আমরা ইরান ও ওমানের মধ্যকার সহযোগিতার অতীত ইতিহাস এবং নানা ক্ষেত্রে বর্তমানে দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কৌশলগত হরমুজ প্রণালীতে ইরান ও ওমানের অবস্থান। অভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনের কারণে বহুকাল থেকেই ইরান ও ওমানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রয়েছে। ১৯৭১ সালের ২৬ আগস্ট ইরান ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়, অর্থাৎ ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের আগে থেকেই এবং ১৯৭৯ সালে বিপ্লবের পরও এই দুই দেশের সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ ছিল। এমন কোনো বিষয় কখনো সামনে আসেনি যাতে এই দুদেশের সম্পর্কে কোনো সমস্যা তৈরি হয়। ১৯৭২ সালে ওমানের জোফার যুদ্ধে বিচ্ছিন্নতাকামী গোষ্ঠীকে মোকাবেলায় ওমানের সুলতান কাবুসকে সাহায্যের জন্য ইরানের তৎকালীন সরকার ওমানে সৈন্য পাঠিয়েছিল। ইরানের এই পদক্ষেপের কারণে সে সময় ওমানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা পেয়েছিল। জোফার যুদ্ধে ইরানি সেনাবাহিনীর সামরিক অভিযান ওমান রাজ্যের পক্ষে অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল এবং বিরোধীদের দমনে ভূমিকা রেখেছিল। এ কারণে সুলতান কাবুস মনে করতেন ভৌগোলিক অখণ্ডতা ও তার ক্ষমতা টিকে থাকার জন্য তিনি ইরানের কাছে ঋণী।
যদিও ইরানের তৎকালীন সরকার আমেরিকা ও ব্রিটেনের সহযোগিতায় ওমানের পক্ষে এ পদক্ষেপ নিয়েছিল এবং সেনা অভিযান চালাতে গিয়ে ইরানের সামরিক বাহিনীর জানমালের ক্ষতি হয়েছিল, কিন্তু ওমানের সরকার ও জনগণের কাছে ইরানের সেনাবাহিনী সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল। এরপর থেকে ওমান সবসময় বৃহৎ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্কের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে এবং ইরান সহ প্রতিবেশী সব দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রেখে চলেছে। এরই ভিত্তিতে ইরাক ইরান যুদ্ধ শেষ হওয়ার পর ওমান তেহরানের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়। এরই অংশ হিসেবে ২০১০ সালের আগস্টে এই দুই দেশ নিরাপত্তা ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা চুক্তিতে সই করে। বহু বছর ধরে ওমান আঞ্চলিক নানা সংকট নিরসনে ও শান্তি প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। ওমান অত্যন্ত স্পর্শকাতর ও উত্তেজনাপূর্ণ ভৌগোলিক অবস্থানে থাকলেও বহু দশক ধরে কোনো ধরনের সংকট বা ঝামেলা থেকে দূরে থেকে বহু ক্ষেত্রে প্রতিবেশীদের জন্য মধ্যস্থতা করেছে।
ওমান ১৯৮০-এর দশকে প্রথমে ব্রিটেন এবং এরপর কানাডায় ইরানের স্বার্থ দেখাশোনার দায়িত্ব নেয়। ২০০৬ সালের পর ওমান শুধু যে ইরানে আটক ১২ জন ব্রিটিশ নাবিক এবং ৩ জন মার্কিন পর্বতারোহীর মুক্তির ব্যাপারে মধ্যস্থতা করেছে তাই নয়, একই সাথে বেশ কয়েকটি ঘটনায় অন্যান্য দেশে ইরানি বন্দীদের মুক্তির বিষয়েও বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। সাম্প্রতিক বছরগুলোতে পরমাণু ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ওমানের নাম অনেক বেশি শোনা গেছে। ২০১১ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের সাথে সরাসরি আলোচনায় বসার চেষ্টা শুরু করেন এবং এক্ষেত্রে মধ্যস্থতা করার জন্য তিনি ওমানের প্রতি আহ্বান জানান। এরপর ২০১২ সালে ওমানের রাজধানী মাস্কাটে এই নিয়ে দফায় দফায় বৈঠক হয় এবং ২০১৪ সালে প্রথম ওমানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়।
যদিও ইরান ও ওমানের মধ্যে পর্যাপ্ত বাণিজ্যের সম্পর্ক বজায় রয়েছে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণের দিক থেকে ইরানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ওমানের অবস্থান ষষ্ঠ এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয়, কিন্তু তারপরও দেখা গেছে দুদেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রেও বিরাজমান বহু সুযোগ সুবিধাকে কাজে লাগানো হয়নি। ২০১৩ সালে ইরান ও ওমানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২২ কোটি ১ লাখ ডলার, ২০১৭ সালে এটি ছিল ১৬ কোটি ৭ লাখ ডলার, ২০১৮ সালে এটি ছিল $69.4 crore এবং ২০১৯ সালে বাণিজ্যের পরিমাণ ছিল $87.2 crore। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক সচিব মাহাদি সাফারি বলেছেন, গত ফার্সি বছর ইরান ও ওমানের মধ্যে বাণিজ্য বিনিময় হয়েছে $35 crore মূল্যের। তিনি বলেন, আমরা বাণিজ্য বিনিময়ের এই পরিমাণ $200 থেকে $250 crore উন্নীত করার পরিকল্পনা করেছি এবং চলতি বছর নিশ্চিতভাবে $2 crore বাণিজ্য হবে।
এতে কোনো সন্দেহ নেই যে প্রতিবেশী দেশ হিসাবেই ইরান ও ওমানের মধ্যকার সম্পর্ক সীমাবদ্ধ নেই, বরং এই দুই জাতির মধ্যে অভিন্ন ধর্মীয় বিশ্বাস ও বহু ক্ষেত্রে অভিন্ন দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের আগে থেকেই দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলেও বিশেষ করে ১৯৭২ সালে ওমানের জুফার যুদ্ধে বিচ্ছিন্নতাকামী গোষ্ঠীকে মোকাবেলায় ওমানের সুলতান কাবুসকে সাহায্যের জন্য ইরানের তৎকালীন সরকার ওমানে সৈন্য পাঠানোয় এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলেও ইরানে ইসলামী বিপ্লবের পরও এ দুদেশের সম্পর্ক অটুট থাকে। যেমন ওমান ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে স্বীকৃতি দেয়, ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেয়া যুদ্ধের সময় কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ক ছিন্ন করে ওমান, এ দেশটি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদে ইরানের ব্যাপারে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করে, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির প্রতি ওমানের সমর্থন এবং আরব দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিকীকরণে ওমানের মধ্যস্থতা প্রভৃতি ইতিবাচক কর্মকাণ্ডের কথা উল্লেখ করা যায়। এসব ঘটনা থেকে বোঝা যায় ইরান ও ওমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে বদ্ধপরিকর।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির বিশেষ বার্তা নিয়ে ওমান সফরে গেছেন। আবদুল্লাহিয়ান দেশটির উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছে। তিনি বলেছেন, ওমান সবসময় আঞ্চলিক নানা সংকট সমাধানের বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করে এসেছে।
শ্রোতা বন্ধুরা, ইরান ও ওমানের মধ্যকার সম্পর্কের গুরুত্ব সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ ১০ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। দুই বছরে ২০টি পুকুর ভরাট সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ কি করছে? প্রথম আলো। ওয়াসার এমডি তাকসিমের ১৪ বাড়ি, তদন্ত হচ্ছে দেশে ও যুক্তরাষ্ট্রে মানব জমিন। এ সম্পর্কে যুগান্তর লিখেছে, যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ির বিষয়ে যা বললেন ওয়াসার এমডি তাকসিমে খান। প্রধানমন্ত্রীর ভারসাম্যের কূটনীতির কারণে অনেকে আমাদের দিকে নজর দিচ্ছেন। যুগান্তর, বিএনপি গণ অবস্থানের নামে ধ্বংসাত্মক কিছু করলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কালের কণ্ঠ। আর
ইত্তেফাক লিখেছে, ষড়যন্ত্রের সমুচিত জবাব দিতে প্রস্তুত আমরা। ওবায়দুল কাদের, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আওয়ামী লীগ যে কথা বলে সে কথা রাখে, বলেছেন প্রধানমন্ত্রী। কলকাতার শিরোনাম, নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ, সংবাদ প্রতিদিন। G20 সম্মেলনের বৈঠকে বাংলার প্রকল্পকে বিশ্বের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। আজকাল যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বাড়ি, তবুও ভিটে ছাড়তে নারাজ যোশী মঠের অনেকে, আনন্দবাজার পত্রিকা। ফের পথে নামলেন চাকুরি প্রার্থীরা, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ওয়াসার MD তাকসিমের 14টি বাড়ি, তদন্ত হচ্ছে দেশে ও যুক্তরাষ্ট্রে, কি বলবেন আপনি এ খবর সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের ওয়াসার MD তাকসিম এ খান, তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে চাকরি করছিলেন এবং অত্যন্ত উচ্চ বেতনে চাকরিরত ছিলেন। তিনি চাকরির মেয়াদ শেষ হওয়ার পরেও সম্ভবত কয়েকবার তার চাকরির মেয়াদ নতুন করে বাড়িয়েছিলেন। এই উচ্চ বেতনে চাকরির বিষয়টি এবং ওয়াসার পানির মান নিয়ে নানান রকমের কথা ডালপালা ছড়িয়েছেন। তার এই উচ্চ বেতনের রহস্য কি, তার নিয়োগের বৈধতা, নিয়োগের স্বচ্ছতা, তার মাধ্যমে বিদেশি অর্থে যে সমস্ত প্রকল্প হয়েছে সেই সমস্ত প্রকল্প থেকে টাকা পাচার হওয়া, টাকা লুটপাট হওয়া ইত্যাদি নানান ধরনের অভিযোগগুলি তো অনেক আগে থেকে এই সমস্ত নিয়ে কথা আছে, কিন্তু এই সমস্ত অভিযোগ নিয়ে আসলে তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যে আলোচনা চলছে তাতে তাকে কতটুকু আটকানো যাবে, কতটুকু ধরা যাবে আমি জানি না, এবং তিনি এর মধ্যে দেশ থেকে চলে গেছেন কিনা তাও আমি পরিষ্কার নই। কারণ এরকম আলোচনা যখন শুরু হয় তখন দেখা যায় যে ফাঁক ফোকর দিয়ে ঠিকই বেরিয়ে যায় লোকজন। সবচেয়ে দুঃখজনক হচ্ছে কি, এইরকমের খবর যখন বের হয় তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে টাকা পাচার করে বা টাকা মেরে দিয়ে চলে গেছে, তারপর তার বিরুদ্ধে নানা রকমের রিপোর্ট প্রতিবেদন বের হয় এবং তা নিয়ে তৎপরতা চলে। এগুলোই হচ্ছে আমাদের এক রকমের দুর্বলতা। এই দুর্বলতার সুযোগগুলো নিয়ে বহু অসাধু লোক আমাদের দেশের অর্থনীতির একেবারে সর্বনাশ করে দিচ্ছে। টাকা মারার গল্প, টাকা মারার কাহিনী বের হয়, অথচ তারা নিরাপদেই দেশ ছেড়ে চলে যেতে পারে, তার অর্থই হচ্ছে তাদের পেছনে তাদের সহায়তায় লোক আছে।
ইরানকে পাশ্চাত্যের গ্রাস থেকে বের করা ছিল ইসলামী বিপ্লবের উদ্দেশ্য, একথা বলেছেন সর্বোচ্চ নেতা। প্রশ্ন হচ্ছে ইরান কতটা সফল হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে?
জি, ইসলামী বিপ্লবের নেতা এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি যে বক্তব্য দিয়েছেন গতকাল, সে বক্তব্য হচ্ছে যে আমেরিকা বা পশ্চিমাদের গ্রাস থেকে বের করে আনার জন্য ইসলামী বিপ্লব হয়েছিল। 1979 সালে যখন বিপ্লব হয় তার আগের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে আমরা বিষয়টি সহজে পরিষ্কার হতে পারব। তখনকার ইতিহাস হচ্ছে যে ইরানের সংস্কৃতি, ইরানের অর্থনীতি, ইরানের রাজনীতি, ইরানের সামরিক শক্তি, ইরানের সম্পদ, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমস্ত সবকিছু ছিল আমেরিকার হাতে। অর্থাৎ এগুলোর একচ্ছত্র মালিক যেন আমেরিকা, দেশ ইরান কিন্তু মালিক আমেরিকা। আমেরিকা এর হকদার, আমেরিকা যা বলবে তাই হবে, আমেরিকার হুকুম নির্দেশের বাইরে কোনো কিছু হবে না, ব্যাপারটি ছিল এমন। সেই জায়গা থেকে ইরানকে বের করে আনার চেষ্টা করা হয়েছে ইসলামী বিপ্লবের মাধ্যমে। এখন সেই উদ্দেশ্য কতটা বাস্তবায়ন হয়েছে আমরা এখনকার বাস্তবতার দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো। ইরানের স্বাধীনতার সার্বভৌমত্ব আছে, ইরানের সম্পদের উপর ইরানের জনগণের, ইরানের সরকারের একচ্ছত্র আধিপত্য রয়েছে, ইরানের সামরিক শক্তির দিক দিয়ে স্বাবলম্বী, ইরান রাজনীতিতে স্বাধীন, ইরান তার সহায় সম্পত্তি, তার সংস্কৃতি, তার জনগণ, তার তাহাজিব তামদ সমস্ত সবকিছু নিজেরাই নিয়ন্ত্রণ করে। সেক্ষেত্রে ইসলামী বিপ্লবের যে লক্ষ্য, ইসলামী বিপ্লবের যে উদ্দেশ্য, আমি মনে করি সেগুলো বাস্তবায়ন হয়েছে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আইন ভঙ্গ করে একের পর এক নাগরিকের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আইনত অপরাধ সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, জাতের ভিত্তিতে জনগণনা শুরু হয়েছে বিহারের মহাজোট সরকার। অনগ্রসর শ্রেণীভুক্ত সাধারণ মানুষের উন্নতির স্বার্থেই এই জনগণনা হচ্ছে বলে দাবি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। তাঁর মতে, সমাধান যাত্রা নামে এই উদ্যোগের ফলে সরকারি চাকরিতে সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার পাবেন। সরকারের এহেন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন বিহারের রূপান্তরকামী নেত্রী রেশমা প্রসাদ। মানুষের জাতি পরিচয় জিজ্ঞাসা করা আসলে অপরাধ, জাতির ভিত্তিতে জনগণনার অধিকার নেই সরকারের। যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বাড়ি, তবুও ভিটে ছাড়তে নারাজ যোশী মঠের অনেকে। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, যোশী মঠের বাসিন্দাদের একাংশের দাবি, মরতে হলে মরবেন তাও ভালো, কিন্তু ভিটে মাটি ছেড়ে তারা কোথাও যাবেন না। এখন যোশী মঠের ভূমিদশে ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 678টি। তড়িঘড়ি দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর, তৈরি করা হয়েছে 7 সদস্যের বিশেষ কমিটি। শহরবাসীকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদী স্বয়ং, নিয়মিত টেলিফোনে খোঁজ নিচ্ছেন তিনি, যদিও তাতে প্রশ্ন থামছে না। কাঠ গড়ায় খোদ প্রধানমন্ত্রী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশ্চাৎ গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি সমৃদ্ধ এক ভান্ডার নিয়ে। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজ আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, বুঝলাম না বন্ধু আমার না নেকড়ের। গল্পটি এরকম, দুই বন্ধু শিকার করার উদ্দেশ্যে বাড়ি থেকে একসঙ্গে বের হলো। দুজনের কাছে কিন্তু বন্দুক ছিল না, বন্দুক ছিল একটা। ওই বন্দুকটা নিয়ে সকাল সকাল তারা কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়ল। পার্বত্য পথ ধরে দুই বন্ধু আঁকা বাঁকা পথ ধরে যেতে যেতে শহরের কাছে জঙ্গলময় একটা উপত্যকায় কালো একটা নেকড়ে দেখতে পেল।
এক বন্ধু আরেক বন্ধুকে আঙুলের ইশারায় দেখিয়ে বলল, এর চেয়ে ভালো শিকার আর কি হবে, চলো নেকড়েটাকে শিকার করি আমরা। দ্বিতীয় বন্ধু বলল, নেকড়ে শিকার করে কি লাভ, না আমরা তার মাংস খেতে পারবো না তার চামড়ার কোনো মূল্য আছে, তার চেয়ে ভালো অন্য কোনো শিকারের সন্ধান করি। প্রথম বন্ধু বলল, ঠিক আছে, নেকড়ের মাংস কিংবা তার চামড়ার কোনো মূল্য নেই, তবে নেকড়ে শিকার করতে পারা তো বিশাল একটা গর্বের বিষয়। এই সুযোগ তো সব শিকারীর কপালে জোটে না, আমাদের সৌভাগ্য হয়েছে, এটা কি হাতছাড়া করা উচিত হবে? দ্বিতীয় বন্ধু কি বলল সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
দ্বিতীয় বন্ধু কিছু বলার আগেই প্রথম বন্ধু কথা বলতে লাগলো। দেখো, নেকড়ে স্বীকার করতে পারলে জনগণ আমাদের দিকে অন্যরকম ভাবে তাকাবে, আমাদেরকে দেখেই তারা খুশি হয়ে যাবে। মানুষ তো নেকড়েকে ভীষণ ভয় পায়, তারা নেকড়ের আক্রমণের ভয়ে জড়সড় এবং উদ্বিগ্ন। সুতরাং নেকড়েটাকে স্বীকার করলে জনগণও ভীষণ খুশি হবে এবং তারা নিশ্চিন্ত থাকবে। সবচেয়ে বড় কথা হলো, একটা রক্তপিপাসু হিংস্র প্রাণী স্বীকার করলে মানুষের বিপদের আশঙ্কা একটু হলেও কমবে। মানুষের কথা ভেবে এ কাজ করলে আল্লাহ খুশি হবেন, কারণ এ কাজটা মানব কল্যাণে করা হবে।
অপর বন্ধু বলল, কিন্তু যদি তীরটি ভুল নিশানায় যায় এবং নেকড়ে মারা না যায়, তাহলে তো আমাদের উপর উল্টো এমন এক বিপর্যয় নেমে আসবে যা সামাল দেয়া দুরূহ হয়ে উঠবে। তখন না মুসলিম আমাদের কথা শুনতে আসবে, না কাফের দেখতে আসবে। নেকড়ে আমাদের উপর আক্রমণ করবে এবং আমরা নিজেরাই নেকড়ের শিকারে পরিণত হব। প্রথম বন্ধু বলল, আহ, তুমি এভাবে কেন বলছ? আমার লক্ষ্য ভেদ করার নৈপুণ্য ভুলে গেছ নাকি তুমি? আমি শূন্যে ছুড়ে মারা কয়েন বন্দুক ছুড়ে ফুটো করে ফেলি, আর তুমি এত বড় নেকড়ে শিকার নিয়ে ভাবছ? বন্ধু এবার চুপ মেরে গেল। নিপুণ শিকারী বন্ধু এবার বন্দুক কাঁধে নিয়ে বড় একটা পাথরের আড়ালে লুকালো। এর পরের গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা নিয়ে।
পাথরের আড়াল থেকে অপেক্ষা করতে লাগল বন্দুকের নিশানায় নেকড়ের আসার জন্য। হাত ইশারায় বন্দুকেও কাছে ডেকে নিয়ে বলল, ওর ঠিক পেটে গুলি করব যাতে যা কিছু খেয়েছে বেরিয়ে আসে। দ্বিতীয় বন্ধু বলল, না না, পেটে মেরো না, পেটে মারলেও মরবে না, পরে সব বরবাদ হয়ে যাবে, কিছুই করার থাকবে না আমাদের। প্রথম বন্ধু বলল, তাহলে ওর পিঠে মারবো যাতে আর সোজা হতে না পারে। দ্বিতীয় বন্ধু বলল, না, পিঠে মারলেও মরবে না নেকড়ে, উল্টো আমাদের উপর হামলা করে বসতে পারে। প্রথম বন্ধু বলল, তাহলে কি মাথায় গুলি করব যাতে সঙ্গে সঙ্গে মারা যায়? দ্বিতীয় বন্ধু বলল, নেকড়ের মাথায় গুলি করা ঠিক নয়, মাথায় যদি না থাকে তাহলে কেউ বিশ্বাসই করবে না যে তুমি যা স্বীকার করেছ সেটা একটা নেকড়ে ছিল।
মাথা না থাকলে সকল শ্রমই বৃথা যাবে, গর্বই তো চাই, গুলিটাও বেকার খরচ হবে। শিকারী বন্ধু এবার রেগে গেল, খানিক থেমে বলল, ওর ঘাড়ে গুলি করব, তাহলে মারাও যাবে আবার বোঝাও যাবে ওটা একটা নেকড়ে। এভাবে দুই বন্ধু কথা বলার মাঝে নেকড়েটাকে যেখানে ভালোভাবে মারা যেত সেখান থেকে সরে গিয়ে একটা পাথরের আড়ালে ঢুকে গেল। শিকারী বন্ধু বলল, দেখলে তো কি হলো এখন? এত বেশি কথা বলেছ যে নেকড়ে এখন আমাদের হাতছাড়াই হয়ে গেছে। দ্বিতীয় বন্ধু বলল, খুব ভালো হয়েছে, নেকড়ে শিকারের চিন্তা মাথা থেকে বাদ দাও, চলো আমরা আমাদের কাজে যাই। কিন্তু না, শিকারী বন্ধু বলল, তা হবে না। কি হবে তাহলে? সে কথা শুনব মিউজিক বিরতির পর। সঙ্গে যাচ্ছেন আশা করি।
শিকারী বন্ধু বলল, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা করবই, নেকড়ে শিকার করব, কি আর করা। দুই বন্ধু শেষ পর্যন্ত আধা ঘন্টার মতো ওই পাথরের আড়ালে লুকিয়ে থাকল। অপেক্ষা করতে করতে একটা সময় নেকড়েটাকে আবারও দেখা গেল। শিকারী বন্ধু তাড়াতাড়ি বন্দুক প্রস্তুত করে কাঁধে তুলে নিল এবং নেকড়েকে টার্গেট করল। অপর বন্ধু বলল, তাহলে কি সিদ্ধান্ত নিয়েছ নেকড়ের শরীরের কোন অংশে গুলি করবে? শিকারী বন্ধু বলল, কেন, আমরা তো সিদ্ধান্তই নিলাম নেকড়ের ঘাড়ে গুলি করব। বলতে বলতে প্রস্তুত হলো গুলি করার জন্য। অপর বন্ধুটি দ্রুত বন্দুকের উপর হাত রেখে গুলি করতে বাধা দিল। শিকারী বন্ধু বলল, কি ব্যাপার, গুলি করতে দিলে না যে? নেকড়ে তো পালিয়ে যাবে, আবার ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে ওকে দেখার জন্য।
দ্বিতীয় বন্ধু বলল, দোস্ত, ঘাড়েও গুলি করো না, যদি নেকড়ে না মরে এবং ক্ষিপ্ত হয়ে যায় তার উপর আবার যার তার উপর কিন্তু হামলা করতে পারে। শিকারী বন্ধু রেগে মেগে ঘাড় থেকে বন্দুক নামিয়ে মাটিতে রাখল। এরপর ঠান্ডা মাথায় বন্ধুকে বলল, বুঝলাম না, তুই আমার বন্ধু নাকি নেকড়ের? এই ঘটনার পর থেকে যখনই শত্রুর ক্ষতি করতে গেলে কেউ বাহানা তৈরি করে এবং তা বিরত রাখতে চায়, তার সম্পর্কে বলতে শুরু করল, বুঝলাম না তুই আমার বন্ধু নাকি নেকড়ের। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের সংসদ স্পিকার বলেছেন, ককেশাস অঞ্চলের কোনো দেশের সীমানার ভূ রাজনৈতিক কোনো পরিবর্তন তেহরান মানবে না। ফিলিস্তিনে লাখ লাখ ডলার আটকে দেবে ইসরায়েল, এটাকে যুদ্ধ ঘোষণার সামিল বলে জানিয়েছে প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া। আওয়ামী লীগ যে কোনো ষড়যন্ত্র ও সহিংসতার সমুচিত জবাব দিতে প্রস্তুত, শত্রুদের বিরুদ্ধে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি। জমিয়তে উলামে হিন্দের সভাপতি বলেছেন, পরিকল্পিতভাবে মুসলিম মেয়েদের টার্গেট করা হচ্ছে, সহশিক্ষা বন্ধ করতে হবে। এবারে সবশেষে পাওয়া একটি খবর। মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগে 112 রোহিঙ্গাকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। 6 জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলের আইএইয়ার ওয়াদি অঞ্চলের বোগোলো শহরের একটি আদালত এ রায় দেয়। আজ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। সাজা পাওয়া রোহিঙ্গাদের গত ডিসেম্বরে একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে 12টি শিশু রয়েছে। শিশুদের মধ্যে 13 বছরের কম বয়সী 5 জনকে 2 বছর করে সাজা দেওয়া হয়েছে। এর বেশি বয়সী বাকি শিশুদের 3 বছর করে সাজা ভোগ করতে হবে। গতকাল সোমবার তাদের একটি যুব প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। আর গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের সবাইকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার, এমনকি তাদের মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হয়। বেশ কয়েক বছর ধরে নির্যাতন নিপীড়নের মুখে মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা। তাদের বেশিরভাগই প্রতিবেশী বাংলাদেশে বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান নিয়েছে। এছাড়া সাগরে পাড়ি দিতে অনেক রোহিঙ্গা মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় আশ্রয় নিয়েছেন। শ্রোতাবন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের শান্ত অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফিজ। Thank you.